উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এই সব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। যখনই আমরা উগ্রবাদ নিয়ে কথা বলি, আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মনে এ ব্যাপারে একটা ঘৃণা রয়েছে, এবং এমন নয় যে উগ্রবাদী তৎপরতা বিপুল সমর্থন পাচ্ছে বিশ্বব্যাপী। দ্বিমত, দ্বন্দ্ব, সংঘাত এসব বোধহয় জীবনেরই অংশ, কিন্তু মানুষকে মানুষ হত্যা করবে সে কথা কেউই সমর্থন করে না। অথচ তিক্ত হলেও এ কথাও সত্যি যে উগ্রবাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে সেটা হয়তো ভিন্ন ধরনের সহিংসতা। সেখানে যুদ্ধ হয়েছে বটে, কিন্তু বিচ্ছিন্নভাবে নিরীহ লোকের প্রাণনাশের তেমন কোনো চেষ্টা লক্ষ্য করা যায় না। সেসব ক্ষেত্রে হয়তো প্রতিবাদ বা প্রতিরোধটাই বড় হয়ে দেখা দিয়েছে। অসন্তুষ্টি প্রকাশের মধ্যে হয়তো উগ্র মনোভাব থেকেছে, কিন্তু তা হয়তো সাধারণ মানুষের ক্ষতি সাধন করেনি সেভাবে যেভাবে এখন নিরীহ লোকজন হতাহত হচ্ছেন বারবার। অসন্তুষ্টি ও মতান্তরের সেই প্রেক্ষাপট সম্পর্কে বলছিলেন লেখক ও পর্যালোচক জিয়াউদ্দিন চৌধুরী।
এই উগ্রবাদী বা চরমপন্থী এই ধরনের কার্যকলাপ, এটা কি শুধু এই গত 10 বছরেই হয়েছে, গত 15 বছরে হয়েছে, নাকি তার আগেও হয়েছে? ইতিহাস দেখলে দেখা যায় যে যখনই কোন দল তাদের কোন রকমের দাবি আদায় করতে চেয়েছে, তা স্বাধীনতা বলেন বা তাদের নিজস্ব দেশে তাদের বাক স্বাধীনতা বলেন বা দেশের স্বাধীনতা বলেন বা ধর্মীয় স্বাধীনতা বলেন, এগুলো নিয়ে যখন তারা নিজেদেরকে উৎপীড়িত মনে করেছিল, তখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না থেকে তারা অগণতান্ত্রিক পত্রিকায় যায়। এখন কারা চরমপন্থী? চরম মানে এক্সট্রিম, আমি একেবারে উল্টো এমন একটা পথে যাব যেটা সাধারণ লোক সেটা গ্রহণ করে না বা দেখে সেভাবে তারা যায় না। এখন গণতন্ত্র আমরা দেখেছি, গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে আসে, ভোট চায়, ভোট দিয়ে পার্লামেন্টে তারা সদস্য নির্বাচিত হন এবং জনগণের তাদের যেটা ইচ্ছা সেটা প্রকাশ করেন ভোটের মাধ্যমে। এখন এই পন্থাটাকে যারা এভাবে গ্রহণ করতে চায় না, কারণ তারা মনে করে যে এই মান্ধাতার এই গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে তারা কিছু আদায় করতে পারবে না, তখন তারা এক ধরনের এই ধরনের পথ অবলম্বন করে।
আমাদের এই পরিচিত বিশ্ব কখনো কখনো শান্ত থেকেছে, কখনো হয়ে উঠেছে অশান্ত। নিজেদের অধিকার থেকে বঞ্চিত মানুষ অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছে। এই লড়াইয়ের লক্ষ্য হয়েছে কখনো অর্থনৈতিক মুক্তি লাভ, কখনো বা রাজনৈতিক স্বাধীনতা অর্জন। কিন্তু জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভাজন সৃষ্টির জন্যে কোথাও কোথাও, বিশেষত আফ্রিকা ও ভারতে, ঔপনিবেশিক শক্তিরা দায়ী বলে মনে করেন ওয়ার ভায়োলেন্স টেরোরিজম ইন আ প্রেজেন্ট ওয়ার্ল্ড শীর্ষক বইয়ের লেখক হারিস সৈয়দ।
মেইন কারণ যদি আমরা দেখি এই ধর্মের বর্তমান বিশ্বের এই যে জিনিসটা হয়েছে, তার মধ্যে আমি দেখি 1915 সনে যখন বার্লিন কনফারেন্স হয়, আফ্রিকা স্ক্রাম্বল অফ আফ্রিকা, আফ্রিকাকে দখল করে নেওয়া হয়, তার আগে করা হয়েছে ভারতে। ভারতে করার পরে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো, স্পেশালি যে ইম্পেরিয়াল পাওয়াররা, তারা একটা জিনিসকে ব্যবহার করছে তাদের করেছে নিজেদের স্বার্থে, সেটা হলো ধর্ম। ধর্মকে তারা ব্যবহার করেছে কারণ তাদেরকে সাপোর্ট আনার জন্য। যেমন ভারতে মুসলিম শাসন ছিল, অথচ মেজরিটি ছিল হিন্দু। ব্রিটিশ যখন ভারত আক্রমণ করে এবং দখল করে নেয়, তখন তারা ওই মুসলমানদের সাথে কাজ করতে ভরসা পায় না, তারা কখনো তাদেরকে বিশ্বাস করে না, তখন তারা হিন্দুদেরকে তাদের সাথে নিয়ে কাজ করে। ওইখানে আগে যে একটা লোকাল একটা শান্তিপূর্ণ সহবস্থান ছিল ধর্মের মধ্যে, সেটার মধ্যে একটা চিরবাদে। তেমনই ভাবে আফ্রিকাতে, বিশেষ করে নর্থ আফ্রিকাতে ইসলাম প্রোপাগেট করে, ওখানে কোনো জোর করে ইসলামকে প্রচার করা হয় নাই। যখন ইম্পেরিয়াল পাওয়ার ওখানে প্রবেশ করে, তারা বিভিন্ন ভাবে ওখানে ধর্ম প্রচার করে এবং সেই ধর্ম প্রচারের সময় তারা তাদেরকে চার্চকে ব্যবহার করে এবং ইট ওয়াজ সাপোর্টেড বাই দি কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওখানে তারা স্কুল কলেজ তৈরি করে, সেগুলো সমস্ত ইংরেজিতে, এবং সেই ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে যারা ওখানে পড়বে তাদেরকে অবশ্যই খ্রিস্টান হতে হবে, রিলিজিয়াস একটা, যার জন্য মুসলমানরা ওইখানকার তখন স্কুলে যেত না। দি সেম থিং হ্যাপেন্ড ইন ইন্ডিয়া অলসো। তো এভাবে তারা ওই নিজেদের সুবিধার জন্য ওই পুরো আফ্রিকাকেও তারা বিভিন্নভাবে ভাগ করে। ভাগ করার সময় তারা একটা জিনিস নজর রাখে, যাতে করে যে টেরিটোরিয়াল কনফ্লিক্ট যাদের মধ্যে আছে নিজেদের মধ্যে, সেই দুই গোত্রকে একটা রাষ্ট্রের মধ্যে রাখে, যাতে করে তারা নিজেরা নিজেরা মারামারি করে এবং এদের বিরুদ্ধে যেন না যায়, ইম্পেরিয়াল পাওয়ারের বিরুদ্ধে না যায়। এরকম উদাহরণ আমরা ভারতেও দেখেছি, ভারত শাসনামলেও ঠিক একইভাবে এটা করা হয়েছিল। 1857 যখন সিপাহী বিপ্লব ঘটে, তারপরে সেটা ওই গভর্নর জেনারেল নিজের লিখা চিঠির মধ্যে এটা বলা হয়েছে যে উই উইল কিপ দেম ডিভাইডেড। যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে যে মসজিদ এবং মন্দির ভেঙে দাও, তখন বলছে দ্যাট ইজ হোয়াট দে আর লুকিং ফর, আমরা এটা হতে দিব না, কারণ এটা হলে সামান্য কজন ব্রিটিশ নিয়ে আমরা এই এত বড় জনগোষ্ঠী এবং এত বড় টেরিটরি শাসন করতে পারবো না, আমাদের দরকার এখানে একটা বিভেদ তৈরি রাখা।
এই বিভেদের ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করেছে ঔপনিবেশিক শক্তিগুলো প্রথমে, এবং পরে এখন তা একদল উগ্রবাদীর হাতের মারণাস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যে ভারতের সকল মানুষ ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ জীবন যাপন করেছিল, সেই ভারতেরই লোকজন ব্রিটিশ আমলের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফলে পরস্পর বৈরিপক্ষ হয়ে ওঠে, মূলত অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে। কিন্তু সেই দ্বন্দ্বের মুখ্য উপাদান হয় ধর্ম। অর্থনৈতিক ক্ষমতা লাভের এই দ্বন্দ্ব সম্পর্কে হারেস সৈয়দ আরো বললেন,
আমার অ্যানালিসিসে আমি যেটা দেখেছি যে সমস্ত কিছুর পিছনে একটাই জিনিস, কন্ট্রোল অফ রিসোর্সেস অ্যান্ড পাওয়ার, এই দুটার জন্য এই জিনিসগুলো ঘটছে। ধর্মকে সবসময় বিভিন্ন সময় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, সেটা দেখা যায় ক্রুসেডের সময় ব্যবহার করা হয়েছে, এর আগে ব্যবহার করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে। ইভেন প্রাগৈতিহাসিক যুগে যখন রোম এবং গ্রিসের শহরভিত্তিক রাষ্ট্র ছিল, তখনও সেখানে ধর্মকে রুলার ব্যবহার করছে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য, যদিও তখন কোনো বিশেষ ধর্ম স্থান ছিল না, মেজরিটি পেগানের মতো ছিল। তারপরে যে তিনটা বিশিষ্ট ধর্ম যেটাকে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়, ইসলাম, ক্রিশ্চিয়ানিজম অ্যান্ড জুদাইজম, তারা সবাই কিন্তু একই মতে বিশ্বাসী, ওয়ান গডের উপর বিশ্বাসী, এবং তারা আরো বিশ্বাস করে যে তাদের কৃতকর্মের জন্য তাদেরকে গডের কাছে জবাবদিহি করতে হবে। তো এইটাই হলো ধর্মের সবচেয়ে বড় ক্ষমতা। তিনটা ধর্মই কিন্তু একই কথা বলে, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা, অথচ এটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এবং এই ব্যবহার করার মেইন কারণ হলো বেশিরভাগ ধর্ম পালনকারীরা, যারা ধর্ম বিশ্বাসীরা, তারা ধর্মের গুরুতর জিনিস সম্বন্ধে, ভিতরের জিনিস সম্বন্ধে অবহিত নন। তারা মনে করেন ধর্মের নামে ডাক দিয়ে সাধারণ মানুষকে সহজভাবে উদ্বুদ্ধ করা যায়, এভাবেই এটার উৎপত্তি।
কেবল মুসলমান উগ্রবাদী নয়, অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও অনুরূপ উগ্রতা লক্ষ্য করা যায়। এর আগের দু একটি অনুষ্ঠানে আমরা শান্তি ধর্ম বলে পরিচিত বৌদ্ধ ধর্মের অনুসারী একাংশের সহিংস উগ্রবাদের কথা বলেছি। তেমনি খ্রিস্টান ধর্মের অনুসারী একদল লোক কখনো ক্রুসেডে লিপ্ত হয়েছেন তাঁদের দৃষ্টিতে যারা বিধর্মী তাঁদের বিরুদ্ধে, কখনো বা নিজেদের মধ্যেই, যেমন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যেও লড়াই হয়েছে। আধুনিক সময়ে এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের সহিংস উগ্রবাদ। সেই প্রসঙ্গে বলছিলেন জিয়াউদ্দিন চৌধুরী,
যেমন ধরেন আয়ারল্যান্ডে হয়েছিল এই আজকে 4-5 দশক আগে, তারা জানে যে গণতন্ত্রের প্রক্রিয়া দ্বারা তাদের আয়ারল্যান্ডকে তারা পৃথক একটা রাষ্ট্র হিসেবে গঠন করতে পারবেন না, সেজন্য সেই নর্দার্ন আয়ারল্যান্ডে আপনারা জানেন সেই আইআরএ হলো, সে তারা খেয়ে সেই উগ্রবাদীদের তারা অনেক ক্ষতি হয়েছে। তেমনি ভারতবর্ষেও দেখেন, ভারতবর্ষের যখন স্বাধীনতা যুদ্ধ যখন যারা করতে প্রথম যারা এগুলোতে আসে, তারা যারা ধরেন গণতন্ত্র বা দাবি দেওয়ার মাধ্যমে হয়ে যারা এটা করেছিলেন, গান্ধী তার আগে আরো যারা নেতা ছিলেন, তারা বলেছিলেন যে তোমরা ভারত ছাড়ো, এবং সেভাবে তারা আন্দোলন অসহযোগ বলেন বা এমনিতে আন্দোলন রাজনৈতিক আন্দোলন করেছিলেন। কিন্তু তার সঙ্গে প্যারালাল সমান্তরাল ভাবে দেখা গেল যে আরো কিছু লোক যারা এই ধীর প্রক্রিয়াটাকে তারা মোটেই তারা সেটাকে ভালো চোখে দেখেনি, তারা বলছে যে না এভাবে আমাদের হুকে করলে আমাদের অনেক দেরি হবে। তারা তখনকার যে কলোনিয়াল উপনিবেশিক শক্তি তার বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ শুরু করলো, এবং আপনারা ইতিহাসে দেখেন সেই 1910, 20 এবং 30 শতকে বিভিন্ন রকম ভাবে এই উগ্রপন্থীদেরকে চরমপন্থী আখ্যায়িত করা হয়েছিল। এই জাতীয়তাবাদীরা তাদের হাতে অনেক লোক, তারা বোমাবাজি করেছেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা আপনারা জানেন। তো এগুলো হচ্ছে এক একটা সময়ে যখন কিছু লোক তারা সাধারণ নিয়মতান্ত্রিক ভাবে তারা তাদের দাবি আদায় করতে পারতে সক্ষম হয় না, তখন তারা এই ধরনের অনিয়মতান্ত্রিক পথে যায়।
প্রসঙ্গক্রমে তাই মাস্টারদা সূর্যসেনের নাম এসছে, কিংবা ক্ষুদিরামের নামও এখানে উল্লেখযোগ্য। এরা বিশ্বাস করেননি যে শান্তিপূর্ণভাবে দেশে স্বাধীনতা আসবে। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করতে চেয়েছেন। সেই সময়ও এই আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলন নামে পরিচিত ছিল, এবং তদানীন্তন ভারতের জনগণের কাছে সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত লোকজন রীতিমতো হিরোর সম্মান লাভ করেছিলেন। তবে একটা কথা এখানে বোধহয় বলা প্রাসঙ্গিক হবে যে ব্রিটিশ ভারতের সন্ত্রাসবাদীরা সাধারণ লোকের ওপর কোনো জোর জুলুম খাটায়নি, সাধারণ ব্রিটিশদেরও তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেনি। সাম্প্রতিক সময় উগ্রবাদ এবং বিশেষত সহিংস উগ্রবাদের এই রূপান্তর এবং এর কালো পরিক্রমা নিয়ে আরও কিছু কথা থাকবে আগামী সপ্তাহের উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ পর্বে।